তো আজকে এই শুভ বৈশাখ মাসের মধ্যাহ্নে আজকে আমরা এই কায়েত পাড়াতে শ্রীযুক্ত অচিন্ত ঘোষ মহাশয়ের বাসভবনে আমরা এই সাধুসঙ্গ করার অপূর্ব সুযোগ গ্রহণ করেছি। তো আজকে এই সাধুসঙ্গে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন আমহটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীম জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা বিষয়বস্তুর সপ্তদশ শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। তো সবাই হাত জোড় করুন, বলুন আমার পর করে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েত্। মুখং করোতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি? সবাই বলুন শ্রীণত্বাম স্বকথা কৃষ্ণ, শ্রীণত্বাং স্বকথা কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি, হৃদ্যন্তস্থ হি অভদ্রাণি, বিধুনতি সুহৃত শতাম, বিধুনতি সুহৃত শতাম, শ্রীণত্বাং স্বকথা কৃষ্ণ। সবাই বলছে না, উচ্চস্বরে বলবেন শ্রীণত্বাং স্বকথা কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি, বিধুনতি সুহৃত সতাম, শ্রীণত্বাম। ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল, স্বকথা তাঁর স্বীয় কথা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্য পুণ্য শ্রবণ শ্রবণ, কীর্তন কীর্তন হৃদয় হৃদয় অন্তস্থ হৃদয়াভ্যন্তরে হি অবশ্যই অভদ্রাণী জড়জগৎকে ভোগ করার বাসনা বিধৌনতি নাশ করে সুহৃদ হিতকারী সতাম সাধুদের। তো আমরা এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা প্রদত্ত আমরা এখন অনুবাদ শুনব, সবাই আমার পরে পরে বলবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কে কয়জন জানে? ভগবান কে সবাই জানে, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জন্য ভাগবতে সুত গোস্বামী সব ঋষিদের সব অবতার কথা বললেন, লীলা অবতার, গুণা অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, যুগা অবতার, এভাবে সপ্তাবেশ অবতার। তৃতীয় অধ্যায়ে, এই প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে সেসব বলতে বলে বললেন। তারপরে তিনি বললেন কি না, এই সমস্ত অবতার কথা যে বলা হলো এদের মধ্যে কেউ কলা কেউ অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই তো চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো যদি কেউ জিজ্ঞাসা করে ভগবান কে, আপনারা কি উত্তর দিবেন? শ্রীকৃষ্ণ। তো এটা মানুষ জানে না, ভগবান বলে কিন্তু ভগবান কি কে জানে না, যাকে তাকে ভগবান বলে। সাধারণ মানুষকে গরিব লোক খেতে পায় না, বলে দরিদ্র নারায়ণ। নারায়ণ যিনি সবাইয়ের আশ্রয়দাতা তিনি দরিদ্র হয়ে গেলেন, যিনি সবাইকে খেতে দিচ্ছেন, যার থেকে সব কিছু এসেছে, যার পত্নী হচ্ছেন লক্ষ্মী দেবী, হ্যাঁ সে কি না দরিদ্র। তো এরকম অনেক মূর্খ লোক, অনেক বড় বড় জ্ঞানী লোক, স্কুল কলেজ ডিগ্রি আছে, বলে আমরা দরিদ্র নারায়ণ সেবা করছি। ভিকারী লোক গরিব লোক খেতে পায় না, তাদের বলছে দরিদ্র নারায়ণ। নারায়ণ কখনো দরিদ্র হয় না, এই মূর্খদের জন্য দরিদ্র। তারা ধনী নারায়ণ, তাহলে তাহলে দরিদ্র নারায়ণ হলে ধনী নারায়ণ এসে যাচ্ছে, কিন্তু নারায়ণ ধনীও নয় দরিদ্রও নয়, তিনি সব কিছুর উৎস, সব কিছু তার থেকে আসছে, সমস্ত ধন সম্পদ তারই আছে। এই জন্য ভগবান শব্দটা উচ্চারণ করা হয়েছে। ভগ মানে ঐশ্বর্য, বান মানে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য রয়েছে, যার কাছে সব আছে। ছয় প্রকার ঐশ্বর্য আছে, কে জানে? হাত তুলবেন। ছয়টা ঐশ্বর্য ভগবানের কাছে সম্পূর্ণ ঐশ্বর্য বলা আছে, সমস্ত ঐশ্বর্য যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ভগবান। এক একজন বলবেন, মাতাজি একটা বলুন, পায়রা ডাঙ্গার মাতাজি পিছনে। বীর্য মানে বল, মানে এরকম বলতে হবে যে সমস্ত বল যার কাছে আছে বা যার মধ্যে আছে সমস্ত বল। তাহলে সমস্ত বল এখানে কার কাছে আছে? সমগ্র জগতে কে বলতে পারে? কোনো দেবতার কাছে আছে? সমস্ত বল কারো কাছে না। মোহাম্মদ আলী নাম শুনেছেন? হ্যাঁ, বক্সার ছিল, বিশ্বের চ্যাম্পিয়ন। ও বলছিল আমি হচ্ছি সব থেকে শক্তিশালী বক্সার, সব থেকে বলিয়ান। হ্যাঁ, কিন্তু ও মানত না, আল্লাহ গড ভগবান মানতে চাইত না, বলে আমার আমি নিজে শক্তি অর্জন করেছি, আমি সব কিছু বলিয়ান। মোহাম্মদ আলী এরকম বলছিল, কিন্তু ওর একটা রোগ হলো, কি জানেন? পার্কিনসনস একটা রোগ, হাতটা কাঁপবে এরকম। তো যখন ও চায়ের কাপ এরকম তুলছে পড়ে যাচ্ছে, কাঁপছে, এবং চায়ের কাপটাই তুলতে পারছে না। সেদিন তার জ্ঞান হলো এবং বলল যে আমি সব থেকে মূর্খ, যে আসলে যার থেকে আমি শক্তি পেয়েছিলাম তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন গড, তিনি হচ্ছেন ভগবান। এই শক্তি তারা দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন, গড দিয়েছিলেন, ভগবান দিয়েছিলেন, তাই আমি শক্তিশালী হয়েছিলাম। কিন্তু এখন তিনি নিয়ে নিয়েছেন, তাই আমি শক্তি নিয়ে একটা চায়ের কাপ তুলতে পারছি না। তাই সমস্ত বল যার মধ্যে আছে সমস্ত শক্তি। ভগবান কৃষ্ণ 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধনকে বাম হাতের কেনে আঙ্গুলে তুলে ধরেছিলেন, ব্রজবাসীদের রক্ষা করলেন, শুধু বাম হাতের এটা ধরে রেখেছেন, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন অনন্ত দেব রূপে। স্বয়ং কৃষ্ণকে কিছু করতে হয় না, তাঁরই প্রকাশের প্রকাশের অংশের অংশের অংশ কলা। যদি অনন্ত দেব রূপে তিনি নিজেকে প্রকাশ করে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন, তাহলে দেখুন তো কৃষ্ণ কিছু করেন না, তার স্বয়ং তার অংশ প্রকাশ যদি এত কিছু করতে পারে তাহলে উনি কি না করতে পারেন? উনি কেবল বাঁশি বাজান, গরু চারান, এই জন্য লোক বুঝতে পারে না। ওই বাঁশি চড়ার লোক, বাজানোর লোক, গরু চড়ানোর লোক, ছেলে বাচ্চা, সে কি শক্তিশালী হতে পারে নাকি? হ্যাঁ, গরু চড়ায় যারা মূর্খ, পড়াশোনা করে না, বাবা মা বলে তুই গরু চড়া, আর কৃষ্ণ কি না গরু চড়াচ্ছে। এবার কতটা গরু চড়াচ্ছে, কত গাভী বাছুর চড়াচ্ছে? নবলক্ষ গাভী। তো আমরা একটা দুটা বাছুর হারিয়ে গেলে খুঁজে পাবো না, কিন্তু 9 লক্ষ রয়েছে, কত গণনা করা যাবে। হ্যাঁ, কিন্তু একটাও হারাই না, একবার বাঁশি বাজাবে সব গরুরা গাভীরা বাছুররা সব চলে আসে। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে যাবে আর সবাই তার পিছে পিছে যাবে, কেউ বলেনি যে আমাদের একটা গাভী হারিয়ে গেছে। কখনো ব্রজবাসীদের গোপসকারা তাদেরও তো গরু বাছুর নিয়ে যেত, কৃষ্ণ তিনিও নিয়ে যেতেন, কিন্তু কখনো যশোদা মা নালিশ করেনি। নন্দ মহারাজ এবং তার গোপসখা বন্ধুদের মা বাবারা কেউ কমপ্লেন করেনি যে আমাদের ছেলেরা সব বাছুর হারিয়ে এসছে, গাভী হারিয়ে এসছে, কেউ হারিয়ে আসেনি। গন্তি করতে কি করে এত, সেজন্য বুঝতে পারেন। আমরা সবাই স্কুল কলেজের জ্ঞান দিয়ে বিচার করি, তো এটা কি করে সম্ভব, কিন্তু এটা সম্ভব। আমরা বিচার করি স্কুলের জ্ঞান দিয়ে, আমাদের জ্ঞানটা কতটুকু, অ থেকে ক্ষ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, তার মানে সীমিত জ্ঞান। এই জন্য একে বলা হয় অক্ষজ জ্ঞান, ভগবান হচ্ছেন অধক্ষজ তত্ত্ব। এই অ থেকে ক্ষ, এ থেকে জেডের ঊর্ধ্বে তিনি, তাই তাকে বলা হয় অসীম। হ্যাঁ, আর আমাদের সীমা রয়েছে আমাদের জ্ঞানের। আমার কোথাও ঘর থেকে কখনো কোথাও বেরোয় না, যদি শুনি কোথাও কিছু একটা কথা, তাহলে এটা কি করে সম্ভব। এটা ব্যাংক ছিল প্রভুপাদ, তাই ইংরাজিতে গল্প বলেছেন, ডক্টর ফ্রক। আমাদের মায়াপুরে একটা এক্সপো ছিল, তো ওখানে একটা কুয়া ছিল, তো ইলেকট্রনিক্স এক্সপো, সেখানে একটা কুয়া ছিল, কলকল কলকল করে শব্দ হবে, তখন একটা ব্যাংক বেরিয়ে আসবে, বড় ব্যাংক। তখন সঙ্গে সঙ্গে আর একটা ব্যাংক দূর থেকে সে আসছে, ডক্টর ফ্রক তিনি বেরিয়ে আসছেন। তখন এই ব্যাংক কুয়ার যে ব্যাংকটা, ও জিজ্ঞাসা করছে, আরে এ আমার মতো দেখতে দেখছি, কোথা থেকে আসছে, তুমি কোথা থেকে আসছো? বলছে আমি প্রশান্ত মহাসাগর থেকে আসছি। তখন ব্যাংক কুয়ার ব্যাংকটা জিজ্ঞাসা করছে, প্রশান্ত মহাসাগর সে আবার কেমন, আমার এই কুয়ার মতো? জিজ্ঞাসা করছে, তে আমার এই কুয়ার মতো? তখন সেই ব্যাংক প্রশান্ত মহাসাগর ব্যাংক বলছে, আরে মূর্খ তোমার কুয়াটা কতটুকু? তখন সেই কুয়ার ব্যাংক বলছে, তাহলে ডবল হবে, তাহলে 3 গুণ, তার 3 ডবল হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, কত হবে? এরকম বলতে বলতে ও ফুলতে থাকে, ফুলতে ফুলতে বাস্ট হয়ে গেল। তো জড় জগতের লোকেরা এরকমই বুঝতে পারে না। একটা ব্যাংক একটা আধিলি পেয়েছে, আধিলি হাতি সব সময় একটা রাজার হাতি জল খেতে যায় একটা পুকুরে, তো সব ব্যাংকেরা তাদের মধ্যে একজন ব্যাংকে নিযুক্ত করেছে, দেখো এই হাতি এসে ডিস্টার্ব করছে। তখন বললো, তাহলে তোমরা আমাকে রাজা বলে মানো? বললো, হ্যাঁ আমরা তোমাকে মানবো, তুমি যদি রাজা হাতিটাকে যদি বেঁধে নিতে পারো। তখন সেই সঙ্গে সঙ্গে একটা আধিলি পয়সা পড়েছিল ও তার উপরে গিয়ে বসে গেছে, লাভ দিয়ে বসেছে, বলছে আমি এখন তোমাদের থেকে শ্রেষ্ঠ, কেন আমি একটা আধিলি পেয়েছি, তোমাদের কারো কিছু নেই, এবারে আমি ওই রাজার হাতিকে বেঁধে ফেলবো। তো রাজার হাতি এসছে, রাজার হাতি তো ঢলতে ঢলতে এসে জল খাচ্ছে, সে কি আর বুঝে ব্যাংকটা ওখানে বসেছিল আধিলির উপরে। তখন অন্যান্য সব ব্যাংক চিৎকার করছে, এবারে বান্ধ বান্ধ। তখন ও একদম লাভ দিয়ে সে হাতির পায়ের কাছে চলে গেছে, আর হাতিটা পাটা ওই ব্যাংকের উপরে শব্দ ওরা বুঝাই যাবে না, হাতি কত বড়, ব্যাংক শেষ। তো আমরা এরকমই জগতে সবাই ভাবি, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা এই প্রকৃতিতে সব কিছু হচ্ছে, প্রকৃতি জাত যা কিছু সব ভগবানের সম্পত্তি, কিন্তু আমরা ভাবছি আমি করলাম, আমি এইসব করছি। এ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে, সে নিজেকে কর্তা বলে ভাবে, কিন্তু আসলে এই জগতে একমাত্র কর্তা হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য সমস্ত ঐশ্বর্য, সমস্ত মানে বল যার মধ্যে আছে, হ্যাঁ, সব কিছু যার থেকে আসছে, সমস্ত জ্ঞান এই জগতে কে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী বলবে? ভগবান থেকে সমস্ত জ্ঞান আসছে। আমরা যদি ছিটেপুটা কিছু জ্ঞান স্কুল কলেজ থেকে পেয়েছি, বৈজ্ঞানিক জ্ঞান পেয়েছি, সেসব ভগবান থেকে। তবু ওই জ্ঞান পেয়ে ভগবানকে মানতে চায় না, বৈজ্ঞানিকরা মানতে না, বলে আমি করছি। প্রভুপাদ একটা উদাহরণ দিলেন যে এই জগতে কত সুন্দর সুন্দর গ্রহ নক্ষত্র সব সাজানো আছে। সাধারণত আমরা দেখি শহরে কত সুন্দর সুন্দর বিল্ডিং ডিজাইন করা আছে, আর্কিটেক্ট করা আছে সব, তো এগুলো কেউ করেছে, ইঞ্জিনিয়ার করেছে, কিন্তু আমরা মূর্খ বুঝতে পারি না। তো এইরকম সুন্দর সুন্দর যদি বিল্ডিং এর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার করতে পারে, তাহলে এই জগতে কত সুন্দর সুন্দর সাজানো আছে গ্রহ মন্ডল গুলি, চন্দ্র সূর্য গুলি। হরি বল, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা বুঝতে পারি না এত সুন্দর ডিজাইন কে করেছে, গ্রহমন্ডল সাজানো আছে, দিন হচ্ছে রাত হচ্ছে, এর সুন্দর হাওয়া আসছে, কারা এইসব দিচ্ছে, কে এইসব সাজিয়ে রেখেছে, সেটা আমরা স্কুল কলেজে ডিগ্রি নিয়ে বুঝতে পারি না, বৈজ্ঞানিকরা পর্যন্ত বুঝতে পারে না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন এটা সুন্দর যে কত কিছু রয়েছে বিল্ডিং বাড়ি সব, তার যদি কেউ ডিজাইন দিয়েছে তাহলে এগুলির কেউ ডিজাইন দেয়নি? বলে না না, এমনি এমনি হয়ে গেছে। যদি কোনো বৈজ্ঞানিক সে একটা প্লেন তৈরি করে, সে বলে আমি এটা করেছি দাবি করে, তাহলে অন্য বাচ্চারা বা কেউ বলবে না এটা এমনি এমনি হয়েছে, তখন স্বীকার করবে না, বলে এটা আমি করেছি। তখন কেন স্বীকার করছেন না বৈজ্ঞানিকরা? তখন বলছে এটা আমি করেছি, আর এত সুন্দর গ্রহ নক্ষত্র সব তৈরি হয়েছে সেটা এমনি এমনি হয়ে গেল, এখানে এই প্যান্ডেলটা এমনি এমনি হয়নি, আমি দেখতে নাও পারি কিন্তু এটা কেউ করে গেছে, এই বিল্ডিং গুলা ডিজাইন কেউ করেছে, তো সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা মূর্খ বলে অজ্ঞানী বলে বুঝতে পারি না। তো সেজন্য যেমন একটা সুন্দর বিল্ডিং কেউ করেছে, তো বিল্ডিংটা কে করেছে তৈরি? রাজমিস্ত্রি করেছে। তো রাজমিস্ত্রি তৈরি করার পরে কি বলে? এই বিল্ডিংটা আমার। কে বলে বিল্ডিংটা আমার? মালিক বলে, রাজমিস্ত্রি বলে না। তো ঠিক সেই রকম এই জগতে সব কিছু তৈরি হয়েছে, এই জিনিসপত্রগুলি কার? বৈজ্ঞানিকরা প্লেন করেছে, ক্যামেরা করেছে, মাইক্রোফোন কত কিছু তৈরি করেছে, তো এই উপাদানগুলি কার? রাজমিস্ত্রি যে বিল্ডিংটা করেছিল মাটি জল সিমেন্ট এগুলা কার? যে মালিকের। ঠিক সেরকম এই জগতে মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি কার? পরমেশ্বর ভগবানের। ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ে চতুর্থ নম্বর কি পঞ্চম নম্বর শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে ওখানে কে জানে? ভূমিরাপ অন্নল বায়ু খং মন বুধিরে বচ অহংকার ইতি অঙ্গমে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই জড়া প্রকৃতিতে মাটি জল আকাশ আগুন বায়ু এইসব উপাদানগুলি নিয়ে সব তৈরি হয়েছে আমার দেহটাও, তো সেজন্য এই জগতের সমস্ত কিছুর উৎস মালিক হচ্ছেন ভগবান, তার থেকে সব এসছে, সেটা মানুষকে জানাতে হবে। আমরা জানি না, আমরা নেকেট হয়ে এসছি, নেকেট হয়ে যাব, কোনো কিছু আমার নয়, এই দেহটাও আমার নয়, দেহটাও আমাকে ছেড়ে এখানে রেখে যেতে হবে। আমরা মিথ্যা বলি এটা আমার বাবা এটা আমার মা, মিথ্যা বলি কিনা? কয়জন জানেন এটা মিথ্যা কথা যে আমার বাবা এটা মা? যখন দেহটা ত্যাগ হয়ে যায় তখন বলি বাবা চলে গেলেন, কিন্তু নাতি বলছে বাবা তোমার বাবা তো শুয়ে আছে, তাহলে যাকে বাবা বলছিলাম সে শুয়ে আছে, কিন্তু আমরা বলছি বাবা চলে গেলেন, কান্না করছে, তাহলে এতদিন জানতাম না বাবাটা আসলে কে, ওর মধ্যে আত্মা ছিল, তাই জন্য বাবা কথা বলছিল, হাঁটছিল, চাকরিতে যাচ্ছিল, সবজি নিয়ে আসছিল, কত সুন্দর কিছু ব্যবস্থা করছিল। কিন্তু আত্মা চলে গেছে, আসলে বাবাকে আমরা কোনোদিন দেখতে পাই না। কিন্তু আত্মজ্ঞানী মানুষ যখন সে ভক্তিযুগ অনুশীলন করে তখন সে বুঝতে পারে এই দেহর জড়, মৃত্যু মানে এই দেহ থেকে আত্মার দেহান্তর। এটা কৌমার, যৌবন, জরা, এরকম ভাবে দেহকে আত্মা পরিবর্তন করছে। আমার শিশু ছিলাম, সেই একই ব্যক্তি আত্মা আবার যুবক হয়ে গেল, একই ব্যক্তি আত্মা তারপরে বৃদ্ধ হয়ে গেল, কিন্তু আবার এই দেহটা অকেজু হয়ে গেল, আত্মা এটাকে ত্যাগ করে চলে যাচ্ছে, ওই দেহটা পড়ে আছে। যে কোনো মুহূর্তে এই দেহ থেকে আত্মা চলে যেতে পারে, একটা বাচ্চা শিশু থেকেও যেতে পারে, হ্যাঁ কি না, যাচ্ছে, তখন সেই শিশুটাকে আমরা রেখে দিচ্ছি না কেন? এ বড় হবে, ও চাষ করবে, ও চাকরি করবে, বৈজ্ঞানিক হবে, ডক্টর হবে, রেখে দিচ্ছেন না কেন? কেন, আত্মা চলে গেলে ও ডক্টর হবে না কি বৈজ্ঞানিক হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বা বাবা মাকে ও দেখবেও না। তো মূর্খ আমরা সবাই বুঝতে পারি না, তো আমরা আসক্ত হয়ে যাই দেহের প্রতি। আত্মজ্ঞান লাভ করতে হবে, সেটি কেবল ভগবত তত্ত্ব ভক্তিযুগ অনুশীলনে হরিনাম করার মাধ্যমে এই জ্ঞান অর্জন হয় যে ভগবান সবকিছুর মালিক, উৎস, এই জন্য তাকে ভগবান বলা হয়। সমস্ত জ্ঞান, সমস্ত বল, সমস্ত যশ, সমস্ত সম্পত্তি, সমস্ত আর কি বৈরাগ্য যার মধ্যে আছে পরিপূর্ণ মাত্রা 100%, তিনি হচ্ছেন ভগবান। আজকাল যারা ভগবান বলছে, অনেক লোক ভগবান বলে, যাদের আমরা সমাজে ভগবান বলছি তারা বুড়ো হয়েছে, ভগবানের দাড়ি চুল পাকবে না, দাড়ি চুল হবেই না। কিন্তু যাদের আমরা বলছি তাদের দাড়ি চুল হয়েছে কি না, তারা বুড়ো হয়েছে কি না, তাহলে তারা কি করে ভগবান হলো? শাস্ত্র অনুসারে এটা ভাওতাবাজি, বৈদিক শাস্ত্র অনুসারে, মহাজন শিক্ষা অনুসারে এটি ভাওতাবাজি, আমরা জানি না। মহাজন কারা? ব্রহ্মা, শিব, নারদ, কপিল দেব, ভীষ্মদেব, জনকরাজ, যমরাজ, এইসব মহাজনরা এদেরকে ভগবান বলে স্বীকার করে না। কিন্তু আমরা মূর্খ বলে মহাজনদেরকে ডিঙ্গে, ঘোড়া ডিঙ্গে ঘাস খাচ্ছে, তো বলছি এই ভগবান সে ভগবান। তো এইভাবে প্রতারিত মানুষ হচ্ছে। তো সেজন্য আমরা জানব এই যে ষড় ঐশ্বর্য, এদেরকে সমস্ত ঐশ্বর্য সম্পন্ন, সমস্ত বল আছে, সমস্ত জ্ঞান আছে, সমস্ত সৌন্দর্য আছে, বুড়ো হয়ে গিয়ে গাল ঢুকে গেছে, সমস্ত সৌন্দর্যের উৎস। আজকাল আমরা ছিটে পেটে একটা সৌন্দর্য পেয়ে গিয়ে ভাবছি আমি খুব সুন্দর সুন্দরী, একটা কিছু রোগ হয়ে গেল, ব্যাস শেষ, কালো হয়ে গেল। একটা ছেলে একটা সুন্দরী মেয়ে রাস্তায় যাচ্ছিল, দেখে খুব আসক্ত হয়ে গেছে, তার পিছে পিছে যাচ্ছে, ওর বাড়ি পর্যন্ত গিয়েছে। তখন কাছে দেখছে মেয়েটা, এই চ্যাংলা ছেলেটা আমার পিছে পিছে আসছে কেন, জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি পিছে পিছে আসছো কেন? না, তোমার এই সুন্দরের রূপের প্রতি আমি খুব আসক্ত হয়ে পড়েছি। তখন বলল, তুমি এই সৌন্দর্যের প্রতি আসক্ত হয়েছ, আজকে তুমি এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না, 7 দিন পরে আসো। প্রভুপাতার একটা ইংরাজি লেকচারে দি লিকুইড বিউটি, এটা ইংরাজি লেকচার, গল্প দিয়ে বলেছেন, তো সেই গল্পটা আমি বলছি সংক্ষিপ্ত ভাবে। তখন সে ছেলেটা তো সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে তখন ওই মেয়ের কথা শুনছে, বলছে হ্যাঁ ঠিক আছে, কোথায় আসবো তাহলে? তখন মেয়েটা দেখিয়ে দিল, নির্ণয় করে দিল, ওই যে গাছ অনেক দূরে, সেটা নিভৃত জায়গা, কেউ থাকবে না, তাহলে তুমি আমার সৌন্দর্যের রস, জৌলস তুমি আস্বাদন করতে পারবে, ওই দিনে আসো 7 দিন পরে। তো মেয়েটা বাড়িতে গিয়ে খুব দুঃখে, সব ছেলেরা এরকমই, তো একটা বিষাক্ত ট্যাবলেট খেয়ে নিয়েছে। তখন বমি হয়েছে, পায়খানা হয়েছে, পেচ্ছাপ হয়েছে, তখন সব মাটির পাত্রতে বমি, পায়খানা, পেচ্ছাপ যা শরীর থেকে বেরিয়েছে, কফ টফ সব আলাদা আলাদা পাত্রতে ধরে ওই গাছের গুড়াতে রেখে ঢেকে রেখে দিয়েছে। তারপরে ও তো একদম দুর্বল হয়ে গেছে, কালো হয়ে গেছে, মুখ টুকসো শুকে একদম। তার মেয়েটা 7 দিন পরে ওইখানে গিয়ে বসে আছে ওই গাছের গুড়া, ওই ছেলেটা গিয়েছে, গিয়ে বলছে, আরে তুমি জানো এখানে একটা সুন্দরী মেয়ে আমার জন্য অপেক্ষা করবে বলছিল, দেখুন ছেলে মেয়েরা বিয়ে করে 7 দিনে চিনতে পারছে না ওই মেয়েটাকে, তাকে কেউ লালন পালন করবে? 7 দিন পরেই তাকে চিনতে পারছে না, লালন পালন করবে? আমরা বলি তুই, তোকে আমি ভালোবাসি, তোকে আমি সব দেখবো, সব দিব, আরে 7 দিন পরেই তাকে চিনতে পারছে না, ভালোবাসা এটা কি পালন করবে? চিনতেই পারছে না তাকে, কি পালন করবে? তো ওইখানে বসে আছে, মেয়ের কাছে জিজ্ঞাসা করছে তুমি কি জানো? বলছে হ্যাঁ আমি জানি। আপনি ওই সুন্দরী মেয়ের রূপ জৌলসের প্রতি আসক্ত না? বলছে হ্যাঁ 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 ঠিক বুঝেছ। তো আমি আসক্ত তার সেই রূপ জৌলস রস আস্বাদন করতে চেয়েছেন? বলছে হ্যাঁ। বলে আসুন, সেই কাপড়টা খুলে দিয়ে বলে সেই মেয়েটি হচ্ছে আমি, আর আমার শরীরের যে সুন্দরের রসের প্রতি আপনি আসক্ত হয়েছিলেন সমস্ত রস এইসব পাত্রে ধরে রাখা আছে, আপনি এখন এগুলি ভোগ করুন। তো ছেলেটা দেখছে সব পায়খানা মল, তারপরে মানে সেখানে বমি পেচ্ছাপ সব পাত্র, আমার সব সৌন্দর্যের রস ওই পাত্রেই ধরা আছে, আমি এরকমই সুন্দর ছিলাম এখন রসগুলি ওইখানে রাখা আছে। তখন সেই ছেলেটা ওই মেয়েটার কথা বুঝতে পারলো, বলে তুমি আমাকে ভালো জ্ঞান দিয়েছো, আমি আসলে অনিত্য রূপের প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম, আজ আমি বুঝলাম যে মল মূত্র এইসব আমাদের শরীরে রয়েছে, কফ পিত্ত বায়ু এগুলি দিয়ে একটু সৌন্দর্য এসে গেছে, আর আমরা সবাই অনিত্য বস্তুর প্রতি আসক্ত হয়ে যাই, এটা মানুষ জানে না। তো সেজন্য মূর্খ হওয়া উচিত না। অনেক স্কুল কলেজ ডিগ্রি ধারণ করে, আমরা কোনো রূপের প্রতি আসক্ত হওয়া উচিত না। এই চোখ যদি কিছু দেখতে চায়, রূপ দেখতে চায়, তাহলে ভগবানের রূপকে দেখুন, মন্দিরে গিয়ে দর্শন করুন, তাহলে এই চোখটা সার্থকতা হবে। নাহলে এই চোখে একটা ময়ূর পাখাতে একটা চোখ দেখা হয়েছে না, ময়ূর পাখাতে একটা চোখের মতো আঁকানো আছে, তো এই চোখটা সেরকম, ময়ূর পাখার সেই চোখটাকে কিছু দেখতে পাবে? কিছু দেখতে পাবে না। তো আমরা মূর্খ বলে বুঝতে পারি না, এই চোখটি কেবল ভগবান দিয়েছেন তার বিগ্রহ দর্শন করার জন্য, তার ধাম দর্শন করার জন্য, তার এই গ্রন্থ পাঠ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ভক্ত দর্শন করার জন্য। তো সেজন্য এটি না বুঝে আজকাল মানুষ তারা বুঝতে পারে না, সেজন্য রূপ দেখবে, বিষয় ভোগ করবে না। তো সেজন্য আমাদের এই সাধুসঙ্গ আমরা করছি পুণ্যকর্ম অর্জন করার জন্য। দুই রকম পুণ্য আছে, একটা জাগতিক পুণ্য আছে, কেউ ভাত ডাল বিতরণ করছে, স্কুল কলেজ তৈরি করে দিচ্ছে, কেউ গরিব লোকদের বস্ত্র দিচ্ছে, ওটা একটা পুণ্য, শাস্ত্রে রয়েছে। তো সেই পুণ্যটা আছে অনিত্য, সেটা আজকে আপনি করবেন, পরে আপনার একটা কিছু পুণ্য সঞ্চয় হবে, অনেক উন্নত লোকে যাবেন, স্বর্গ লোকে যাবেন, এমনকি সত্য লোকে যেতে পারেন, কিন্তু সেখানে পুণ্য ভোগ হয়ে গেলে আবার এই জগতে আসতে হবে। কিন্তু আজকে আমরা যে কথা শুনতে যাচ্ছি, যে পুণ্যের কথা এখানে আমরা শুনলাম, সেই পুণ্য দ্বারা আমাদের হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে। আমরা যে অনিত্য বস্তুর প্রতি আসক্ত হয়ে ভোগ করতে বাসনা করছি, আমি স্বর্গে যাব, আরো ভোগ করব, অনেক বিরাট বিল্ডিং বানিয়ে আরো ভোগ করব, সুন্দরী স্ত্রী বিয়ে করব, এলসিডি টিভি নিব, এই সুন্দর গাড়ি নিব, সে ভোগ করব বাসনা করছি, পুণ্যের দ্বারা এগুলি পাওয়া যাবে, কিন্তু ভোগ হয়ে যাবে, পুণ্যটা ভোগ হলে শেষ হয়ে যাবে। পাপ এবং পুণ্য দুটা ভোগ হবে এই জগতে, কিন্তু এমন একটা পুণ্য আছে স্বীকৃতি তাকে বলে, ভক্তি বলে, তো সেটা ভগবানকে সম্বন্ধ যুক্ত করে, ভগবানের ভক্তকে সম্পর্ক যুক্ত করে, সেটি আমরা লাভ করতে পারি। তো সেই পুণ্য আজকে এখানে আয়োজন করা হয়েছে, যাতে আমরা লাভ করতে পারি ভক্ত সঙ্গ, যেখানে ভক্ত সঙ্গে আমরা কৃষ্ণের কথা রূপক শ্রবণ কীর্তন রূপক পুণ্য, যেখানে আমরা বসে প্রসাদ সেবা করার সুযোগ পাবো, নৃত্য করতে পারবো, আমরা সবাই নৃত্য করতে ভালোবাসি, আমরা গান করতে ভালোবাসি, আমরা দেখতে ভালোবাসি, কিন্তু কি দেখা উচিত, কি গান করা উচিত, কি শোনা উচিত, কিভাবে নাচা উচিত, সেগুলি জানা দরকার। তো সেই পুণ্য সঞ্চয় করলে আমরা হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে, সমস্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যার দ্বারা এই জগতে আমরা আসক্ত হয়ে বারবার চক্রে ঘুরছি। এখানে দেখুন সবাই কি একই রকম দেখতে, সবাই কি ব্রাহ্মণ পরিবারে, সবাই কি ধনী পরিবারে, সবাই কি শিক্ষিত, কেউ শিক্ষিত আছে, কেউ মূর্খ আছে, কি কারণ, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কি কারণ, কেউ দেখতে সুন্দর, কেউ অসুন্দর, কি কারণ, এগুলি আমাদের জিজ্ঞাসু হওয়া উচিত, তো সেটা মানুষ করে না। তো সেজন্য এখানে আজকে আমরা শুনছিলাম যে শ্রীনত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃত সতাম। সবাই বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। তাহলে ভগবানকে আমরা খুঁজ করছি, তাহলে ভগবান কোথায় আছেন? আমার নিজের হৃদয়ে আছেন কিন্তু আমি বুঝতে পারছি না। তারপরে বলুন, যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তার মানে সকলের সুহৃদ ভগবান। আবার বলছেন সাধুবর্গের সুহৃদ, বিশেষভাবে সাধুবর্গকে উনি বেশি কৃপা করেন, সবাইকে কৃপা করেন কিন্তু সাধুদেরকে বেশি কৃপা করেন যারা তার ভজনা করে। তারপরে বলুন, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাহলে আমাদের অনেক সময় ভোগ বাসনা আছে, ভোগ বাসনা সবাইয়ের আছে, কিন্তু এই জড় ভোগ বাসনাকে ভগবান কি করেন, ধ্বংস করে দেন। কাম রয়েছে আমাদের, আছে কি না? কাম মানে কি, কে বলতে পারে কাম শব্দের অর্থ কি? সমস্ত ইন্দ্রিয়ের কামনা, সমস্ত ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি, তাকে বলে কাম। চোখ কি চায়? দেখতে চায়। কান কি চায়? শুনতে চায়। জিহা কি চায়? কিছু খেতে চায়, বলতে চায়। চামড়া কিছু স্পর্শ করতে চায়। তো এইরকম ভাবে নাক কিছু ঘ্রাণ নিতে চায়। এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে পূর্তির বাসনা, তো সেটাকে বলে কাম। কিন্তু দুই প্রকার কাম আছে, একটা জড়জাগতিক কাম, ভোগ বাসনাকে ভগবান কি করেন, ভক্তের হৃদয় থেকে মুক্ত করে দেন, ভক্তের হৃদয় থেকে জ্বালিয়ে পুড়িয়ে দেন। কেন? জড়জাগতিক ভোগ বাসনা ইন্দ্রিয় যদি থাকে তাহলে এই জগতে আমাকে কষ্ট পেতে হবে, শাস্তি পেতে হবে। আমি যদি কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবেসে দৌড়াচ্ছি তার পিছনে, অন্য ছেলেরা দেখবে বেটা এই ছেলে মেয়েটার পিছনে দৌড়াচ্ছে, আপনি চোখের রূপের প্রতি আসক্ত হয়ে দৌড়াচ্ছেন, তারা আপনাকে ধরে পিটাবে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না, বলে না না, ভগবান অনেক গোপীদেরকে নিয়ে সেখানে নাচছিলেন, আমিও কেন একটা দুটা গোপী একটা দুটা মেয়ে নিয়ে নাচলে কি অসুবিধা হয়ে যাবে? আমাদের একজন মহারাজ ছিলেন উড়িষ্যায় ভুবনেশ্বরে, প্রভুপাদের শিষ্য গৌর গোবিন্দ স্বামী মহারাজ গুরুদেব, উনি বলছিলেন যে কৃষ্ণ এসব গোপীদেরকে নিয়ে নাচলেন এটাকে বলা হয় লীলা, আর তুমি যদি একটা দুটা মেয়েদের দিয়ে নাচবে তোমাকে খেতে হবে কিলা, কিলা খেতে হবে। তো সেটা মানুষ জানে না। আজকাল অনেকে তো ভালোবাসা করে বিয়ে করছে, আর কত কিল খেতে হচ্ছে, আর স্ত্রীর একটা রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, হসপিটালে গিয়ে কিল খেতে হচ্ছে বসে, কত কষ্ট। বাচ্চা হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর 10-20 লাখ টাকা খরচ, সেখানে আর টাকা নেই, কি করতে হবে, তখন সুইসাইড করছে, আর টাকা নেই, আত্মহত্যা করছে, কি করবো, বাচ্চাটাকে আর বাঁচাতে পারলাম না, বাচ্চাও মারা গেল, নিজেও সুইসাইড করলো। এই আসক্তের ফলে, কামের প্রতি আসক্তি, এটা তার পরিণতি দুঃখ। তো এটা মানুষ জানে না। তো সেজন্য আমাদের আসক্তি থাকবে ভগবানের প্রতি, স্ত্রীর প্রতিও আসক্তি থাকবে, পুত্রের প্রতিও থাকবে, কিন্তু কেমন ভাবে না, এ কৃষ্ণের দাস দাসী, কৃষ্ণের সেবা করে এইভাবে। কিন্তু আমি যদি ভাবি আমার ভোগের জন্য, আমার ছেলে আমাকে দেখবে বুড়ো হয়ে গেলে, এ আসক্তি হলে ভগবান তার পুত্রকে নিয়ে নিবে, তখন কি হবে, ভগবান মারা গেল বাচ্চা, তখন আর কেউ নেই, কে দেখবে, সেই চিন্তা করুন। সেজন্য আমরা মনে করা উচিত না যে আমার নাতি পুতি সবাই আমাকে দেখবে, ছেলে মেয়ে দেখবে, এরকম ভাবা উচিত না। অনেক ভাবে যে আরে এত বড় বাড়ি করছেন কেন, না না, আমার নাতি, তার নাতি, তার নাতি, পণ নাতি, এই সবাই থাকবে না, এই জন্য সবাইয়ের জন্য একটা একটা ঘর করে যাচ্ছে। তারপরে আপনি আসক্ত হয়ে কি হবেন, এটা আটশোলা হয়ে বা একটা সারপোকা হয়ে আসবেন, এসে ওই নাতি পুতিদের যে আসক্তি দেখার জন্য ওই তাদের খাটে থাকবেন, গিয়ে পুট করে কামড়ে, আরে আমি দাদু ছিলাম, তোর দাদুর পোতার দাদুর দাদু ছিলাম, এই জন্য এখানে এসে তুই এখানে শুয়েছিস, আমি এটা করেছিলাম, এই ঘরগুলি, এই পালনগুলি, তোরা এখন শুয়েছিস, কামড় দিয়ে সেটা জানাচ্ছে। তো মানুষ জানেন না, আমরা যদি দেশের প্রতি আসক্ত হই, কুকুর হয়ে তো আসতে হবে। প্রভাত বলছিলেন একজন প্রধানমন্ত্রী বিদেশে কুকুর হয়ে জন্মিয়েছে, প্রভাত নাম বলতে না বললেন, বলে ও কুকুর হয়ে জন্মিয়েছে। যারা শুদ্ধ ভক্ত তারা চিনতে পারে, বুঝতে পারে। সেজন্য আমরা যেন পরবর্তীতে কুকুর না হই। আজকাল লোক কুকুর বিড়াল প্রতি আসক্ত, আর কুকুরের সঙ্গ করবে, কুকুরকে পায়খানা করাবে, লাস্টে নিজে কুকুর হয়ে জন্মাবে, আসক্তিটা এরকমই। গীতায় কৃষ্ণ বললেন যার প্রতি তুমি আসক্ত হবে মৃত্যুর পরে সেই দেহ পাবে, সেজন্য সাবধান থাকতে হবে। তো এই জন্য এখানে বলা আছেন যে আমাদের শ্রীকৃষ্ণের নাম শ্রবণ কীর্তন রূপক পুণ্য সঞ্চয় করতে হবে, এই জন্য আমরা সাধুসঙ্গ করছি। ঠিক আছে, তো এই জন্য আমরা সাধুসঙ্গ করছি যেখানে ভগবানের গুণ কীর্তন আছে। তো সেই পরমেশ্বর ভগবান তিনি কত সুন্দর ছোট্ট বাচ্চা বামন দেব রূপে এসছেন। ভগবানের একটু ইচ্ছা হয়েছিল যে আমি মায়ের কুলে বসব, ভগবানেরও লোভ আছে। যখন নৃসিংহদেব রূপে ভগবান আবির্ভূত হলেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, স্তম্ভ থেকে বেরোলেন, অনেক লোক বলে যে ভগবান তো জন্ম হয় তা আমারও তো জন্ম হয়েছে, কিন্তু আমরা যে জন্ম লাভ হয় ভগবান বলছেন আমি যুগমায়া সমাবৃত, আমি আমার যুগমায়াকে আশ্রয় করে এখানে আসি। কিন্তু আমরা কিভাবে আসি? আমাদের কর্ম অনুসারে। আমরা অন্ধ হয়ে জন্মাচ্ছি, খোঁড়া হয়ে জন্মাচ্ছি, কিন্তু ভগবানকে ওইরকম আসতে হয় না। ভগবান অদ্বারক এবং স্বদ্বারক, ভগবান মা বাবাকে আশ্রয় করে স্বদ্বারক, যেমন কশ্যপ মুনি এবং অদিতি কে আশ্রয় করে বামন দেব রূপে এসছেন, সচিমাতা জগন্নাথ মিশ্রকে আশ্রয় করে গৌরাঙ্গ রূপে এসছেন, নন্দ যশোদাকে আশ্রয় করে কৃষ্ণ এসেছেন, তো এরকম মা বাবাকে আশ্রয় করে আসছেন। ভগবান তার মা বাবা নেই, কিন্তু ভক্তরা ইচ্ছা করে যে আমি কৃষ্ণকে পুত্র রূপে চাই, এই জন্য ভগবান তাদের কাছে পুত্র রূপে আসেন। তো সেখানে তাদেরকে গর্ভধারণ করতে হয় না, আর ভগবান সেখানে প্রবেশ করেন হৃদয় দিয়ে। তখন দেখছেন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র, তিনি দেখছেন তার হৃদয় থেকে সচিমাতার হৃদয়ে ভগবান প্রবেশ করছেন, তারা দেখতে পাচ্ছে। বসুদেব দেখছেন তার হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করছে, নন্দ মহারাজ দেখছে, তার ইচ্ছা হয়েছিল আমি এরকম একটা পুত্র চাই, সব থেকে সুন্দর, সব থেকে সবকিছু, তো এরকম ইচ্ছা করছেন। তো ভগবানকে পুত্র রূপে কামনা করেছেন যে তোমাকে আমি চাই, আর ভগবান তার হৃদয়ে এসে প্রবেশ করে, তখন খুব আনন্দ হচ্ছে, আর তার হৃদয় থেকে যশোদার হৃদয়ে এগিয়ে প্রবেশ করছে। হৃদয়ে প্রকট হয়, ভগবানকে গর্ভে প্রবেশ করতে হয় না, আবার তিনি যে কোনো জায়গাতে প্রবেশ করতে পারেন, অন্য পরমাণুতে, একটা স্তম্ভতে, সেজন্য সেখানে অদ্বারক, কোনো পিতামাতাকে আশ্রয় ছাড়া তিনি আসছেন, নৃসিংহদেব রূপে প্রকটিত হচ্ছেন, সেখানে বাবা মা নেই, একটা স্তম্ভ থেকে। হিরণ্যকশিপু বলছে যে তুমি যে হরির আরাধনা করছো সে কি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ ভক্ত, ভক্তরা জানে সর্বত্র ভগবান আছে, হ্যাঁ এই স্তম্ভেও আছে। তো ভগবান সেই সত্য প্রতিপাদন করলেন, নৃসিংহদেব রূপে সেখানে প্রকট হয়েছেন, আর খুব ক্রোধান্বিত হয়েছেন এবং হিরণ্যকশিপুকে বধ করে দিয়েছেন। সব দেবতারা এসে গেছে, লক্ষ্মী দেবী স্বয়ং এসছেন, নৃসিংহদেবের ক্রোধকে সম্বরণ করতে পারছে না, পত্নীও স্বামীর ক্রোধকে সম্বরণ করতে পারল না, সব দেবতারা চেষ্টা করে পারল না। কিন্তু ব্রহ্মা বললেন আরে প্রহ্লাদ, তোমার প্রভু তোমার জন্য আবির্ভূত হয়েছেন, এখন সে এত ক্রোধান্বিত যে তুমি তাকে সন্তুষ্ট করো। প্রহ্লাদ মহারাজ ছোট্ট 5 বছরের শিশু, যখন গিয়ে পায়ের কাছে হাত দিয়ে প্রণাম করেছে, ব্যাস নৃসিংহদেব একদম শান্ত হয়ে কুলে নিয়ে নিয়েছে, কুলে নিয়ে বসে দিয়েছে, আর কুলে নিয়ে বসে দেখছে কিরকম আনন্দ, হাসি প্রহ্লাদ মহারাজের মুখে, একদম এত আনন্দ, প্রহ্লাদ মহারাজকে চুম্বন দিচ্ছেন, কে? নৃসিংহদেব, মাথায় হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, মুখে চুম্বন দিচ্ছে নৃসিংহদেব আনন্দে, আর দেখছে প্রহ্লাদ মহারাজের মুখে এত আনন্দ। তখন নৃসিংহদেবের আরে আমার কুলে বসে এই আমার ভক্ত প্রহ্লাদ এত আনন্দ পাচ্ছে, তাহলে আমিও এরকম কুলে বসতে চাই। তাই নৃসিংহদেবের পর অবতার কি? বামন দেব। তাই বামন দেব রূপে ভগবান আসছেন। তো বামন দেব রূপে তিনি কি করলেন? স্বর্গ মর্ত পাতালকে দখল করে নিলেন, তিনটা পায়ে, দুটো পায়ে, দুটো পায়ে। তাহলে এটাকে বলা হয় যে ভগবানের কার্যকলাপটা হচ্ছে অলৌকিক, আমরা বুঝতে পারবো না, আমাদের পাটা বলি মহারাজ নিজে বুঝতে পারছে না। বলি মহারাজের কাছে যখন ভিক্ষা চাইছেন বামন দেব, তখন বামন দেব বলছেন আমি তো ব্রহ্মচারী, আমার 2 ত্রিপাদ ভূমি চাই, আর কিছু চাই না। বলি মহারাজ তো সসগরা পৃথিবী এমনকি স্বর্গ মর্ত পাতাল সব দেবতাদেরকে পরাস্ত করে সব নিয়ে নিয়েছেন, একছত্র সম্রাট রাজা স্বর্গ মর্ত পাতালের বলি মহারাজ, তিনি অসুরদের রাজা। তখন উনি বলছেন আরে আপনি তিন পাদ ভূমি নেবেন, আমি স্বর্গ মর্ত পাতালের রাজা, তিন পাদ ভূমি মাত্র কি করবেন আপনি? বলছে আমি ব্রহ্মচারী, আমার একটু জায়গায় বসে তপ হরিনাম করলেই হলো, ব্যাস এইটুকু দরকার। কিন্তু বলি মহারাজের মধ্যে একটু অহংকার হয়েছিল যে আমি সব কিছুর অধীশ্বর। সঙ্গে সঙ্গে বলে তাহলে তুমি সংকল্প কর। তো সংকল্প করেছে, গুরুদেব নিষেধ করছে, না 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 এই বলি দিও না। বলছে কেন? স্বয়ং বিষ্ণু বামনদেব রূপে এসছে, ইন্দ্রের ভাই, তুমি যে স্বর্গরাজ্য দখল করে নিয়েছ সব আবার তোমার থেকে ছিনিয়ে নিবে, তুমি দিও না দিও না। গুরু কৃষ্ণের সেবার শিখাবে, আর বলি মহারাজের গুরু শুক্রাচার্য সে যেহেতু এই দেহের প্রতি আসক্ত, সম্পত্তি দেহ দিয়ে কি করে ভোগ করবে, সম্পত্তি নিয়ে বলি মহারাজের উপরে নির্ভর করে থাকছে, তার টাকা পয়সা নিয়ে ভোগ করছে। আর বলি মহারাজ যদি চলে যায়, সব চলে যায় বলি মহারাজের, তাহলে আমি কি ভোগ করবো? তো এই ভাবনায় বলছি বলি তুই এই সব দান করিস না। বলছি কেন? এই তো বিষ্ণু সব নিয়ে নিবে। তো বলে আরে বিষ্ণুর তো সব সম্পত্তি, তিনি নেবেন নেবেন। সঙ্গে সঙ্গে বলি মহারাজ গুরুর কথাকে ত্যাগ করে দিলেন। যখন কোনো গুরুদেব ভগবানের সেবায় বাধক হয় তখন সেই গুরু, সেই পিতামাতা, পিতামাতাকে গুরু বলি, সেই গুরুদেব, সেই শিক্ষক যাকে আমি গুরু বলে গ্রহণ করেছি, যদি কৃষ্ণ সেবায় ভগবত সেবাতে বাধক হয় তৎক্ষণাৎ তাকে মলবত থুতুর মতো ত্যাগ করে দেওয়া উচিত, তৃণবত, সঙ্গে সঙ্গে। তুমি বাবা হওয়ার যোগ্য নও, তুমি গুরু হওয়ার যোগ্য নও, তুমি শিক্ষক হওয়ার যোগ্য নও, তুমি স্বজন হওয়ার যোগ্য নও, এরকম বলে তাকে ত্যাগ করা উচিত। তুই যেন বলি মহারাজ সঙ্গে সঙ্গে শুক্রাচার্যকে ত্যাগ করে বলে না না আমি সংকল্প করছি। তাও শুক্রাচার্য চেষ্টা করলো যাতে বলি মহারাজ সংকল্প করতে না পারে, মাছি হয়ে যাচ্ছে, সে এমন তান্ত্রিক গুরু ছিল, মাছি হয়ে গিয়ে সে কমণ্ডলের মুখে গিয়ে বসে গেছে যাতে জল না পড়ে আর সংকল্প যাতে সিদ্ধ না হয়। তো সঙ্গে সঙ্গে বামন দেব তো স্বয়ং ভগবান অন্তর্যামী, উনি দেখে ফেললেন, ও তুমি একটা মাছি হয়ে এই সংকল্পের জল বন্ধ করছো ছিদ্রটাকে। ভগবান তার কুশ ঘাস ছিল, সঙ্গে সঙ্গে কুশ ঘাস দিয়ে ওই ছিদ্রতে দিয়ে দিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে আবার জল আসে। সেই জন্য শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল, কানা শুক্রা। হ্যাঁ, আজকাল যে সহজে আউল বাউল নেড়া নেড়ি কর্তা ভজা জাত গুসাই এরকম যত সব গুরুরা ঘুরে বেড়াচ্ছে, এরা হচ্ছে ওই শুক্রাচার্যের দলের সব, তারা এই সমস্ত অপপ্রচার করবে ধর্মের নামে, ধর্মকর্তা দেখাবে কিন্তু বলে মাছ মাংস খাও, যত পারো মেয়ে বিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই, যত দাসী নিতে পারো, এসব বলবে এইসব গুরুরা, আজে বাজে কাজ করবে। তো সে হচ্ছে শুক্রাচার্যের দল সব, এই জন্য ওই সব সঙ্গ ত্যাগ করতে, যেন বলি মহারাজ ত্যাগ করে দিলেন। তখন বলি মহারাজ সংকল্প, বামন দেব বলেন তিন পাদ ভূমি, আর তিন পাদ ভূমি ঠিক আছে কিন্তু দুই পায়ে স্বর্গ মর্ত পাতা বামন দেব নিয়ে নেন, এ হচ্ছে ভগবানের শৌর্য বীর্য। তিন দুইটা পা কতটুকু? স্বর্গ মর্ত পাতাল বলি মহারাজ তো অধীশ্বর ছিলেন, সব নিয়ে নিলেন। তখন বলি মহারাজকে বললেন, বলি মহারাজ আমার তো তিন পা তুমি সংকল্প করেছ দিবে, আর একটা পা কোথায় রাখবো? তুমি তো অঙ্গীকার করেছ, সংকল্প করেছ, আর সংকল্প তুমি যদি পরিপূর্ণ না করো তাহলে তোমার তো কি গতি হবে, নরকে যেতে হবে, যশ হানি হবে, এরকম সব কিছু বলছে, তুমি দিতে পারছো না? তখন নাক পাশ দিয়ে একদম বেঁধে দিলেন একদম সঙ্গে সঙ্গে, বেটা দিবে বলে এখন সংকল্প সিদ্ধ করছো না? কিন্তু বলি মহারাজ ভক্ত, হ্যাঁ কিভাবে তিনি ভক্ত, তার রয়েছে বিরুচন, হ্যাঁ তার বাবা হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, তো প্রহ্লাদ মহারাজ তার নাতি হচ্ছে এই বলি মহারাজ, তো যার ফলস্বরূপ বলি মহারাজ খুব চতুর। আর সেই বলি মহারাজ মহাজন, আমরা যে দেখছি দ্বাদশ মহাজন, তার মধ্যে বলি মহারাজ একজন মহাজন, ভক্তরাই মহাজন। তিনি জানলেন যে এই বিষ্ণুকে দান করাটাই সর্বশ্রেষ্ঠ, আমরা দান করছি কিন্তু ভগবানকে দান করা উচিত। হ্যাঁ, কাকে দান করবেন? সবকিছু ভগবানের, আমার কিছু নয়। গঙ্গা জলে গঙ্গা পূজা করতে হবে। হ্যাঁ, যারা মূর্খ তারা জানে না, সব বলে আমার। আরে আপনি তো নিয়ে আসেননি, আপনার কি করে হবে? তো সেজন্য বলি মহারাজ তখন বললেন, প্রভু তো আপনি যে নিবেন, আপনার তো দুটি পা দিয়েছেন, আর কোনো পা তো দেখছি না, কোথায় আপনার আর পা আছে? দুটি পা তো আমি দেখলাম, আর সেই দুটি পা আপনি নিলেন সব, আর কোনো পা দেখছি না। সঙ্গে সঙ্গে নাভি থেকে একটা পা বেরিয়ে আসছে, আমরা করতে পারবো? এই যে আজকাল যারা সব সাই বাবা, অঙ্কুর ঠাকুর, বালক ব্রহ্মচারী, যারা আমরা ভগবান বলি এখন পশ্চিমবঙ্গে, উড়িষ্যা, আসাম, বেঙ্গল, বিহার, ভারতবর্ষে, আমরা যাদের ভগবান বলছি তথাকথিত, তারা নাভি থেকে পা বের করতে পারবে? কিন্তু ছোট্ট শিশু বামন দেব নাভি থেকে একটা পা বেরিয়ে এসছে, ছোট্ট পা বেরিয়ে এসছে। আগে দুটাও ছোট ছিল, কিন্তু স্বর্গমর্ত পাতালকে নিয়ে নিল, আর এখন একটা ছোট্ট পা বেরিয়েছে। বুঝে বলি কোথায় জায়গা? তো বলি মহারাজ ভক্ত তো, সঙ্গে সঙ্গে মাথাটা দিলেন, প্রভু আমার মাথায় পা দিয়ে দিন। তার মানে একে বলে আত্মনিবেদন। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আমি যদি পরম সুখ পেতে চাই, পরম সুখ, আধ্যাত্মিক সুখ, আনন্দ যদি সত্যিকার আমরা চাই, পরম সুখ মানে শ্রেষ্ঠ সুখ। আজকাল জগতের লোকেরা শ্রেষ্ঠ সুখ বলতে কি বুঝে? কিছুই জানে না। তার একটা বিরাট বাড়ি হয়ে গেল, সুন্দর স্ত্রী হয়ে গেল, এলসিডি টিভি হয়ে গেল, আর খুব সুন্দর গাড়ি হয়ে গেল, ভাবছে আমি পরম সুখ, আমি খুব সুখী। এটাকে পরম সুখ বলে না? পরম সুখ মানে শ্রেষ্ঠ সুখ। পরম সুখ মানে শ্রেষ্ঠ, ভক্তরা লাভ করে। খেতে নেই হয়তো, শাক সবজি কিছুই নেই, হয়তো ভিক্ষা করে, কিন্তু সে পরম সুখ অনুভব করছে, লোকেরা জানে না। বলে বেটা খেতে পায় না তো হরি হরি করছে, কলা বেচা শ্রীধর সে হরে কৃষ্ণ করছে, আর অন্যরা ভাবছে এ বেটা খেতে পায় না, কলা থুড় বিক্রি করে, আর এ হরে কৃষ্ণ করছে, কিন্তু ও পরম সুখ। আর মহাপ্রভু তাকে প্রেম দিলেন, যখন শিবাসঙ্গনে ডেকেছেন সব ভক্তদের, তাকেও ডেকেছেন, আর তাকে সব বলে কি চাও, স্বর্গ, মর্ত, পাতালের ঐশ্বর্য, ইন্দ্রপদ। কিন্তু কলা বেচা শ্রীধর বলছে আমার ইন্দ্রপদ, ব্রহ্মপদ এইসব কিছু চায় না, আমরা সবাই যদি প্রধানমন্ত্রী পদ পেয়ে যাই, হ্যাঁ আমি পরম সুখ। কিন্তু কলা বেচা শ্রীধর থুড় কলা বিক্রি করে, আর তাকে মহাপ্রভু বলছেন ইন্দ্রপদ নিয়ে নাও অনায়াসে। তার মানে ভক্তদের কাছে ইন্দ্রপদ, প্রধানমন্ত্রী পদ, ব্রহ্মার পদ, প্রধানমন্ত্রী তো তুচ্ছ পদ, ব্রহ্মা যিনি সারা ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ইন্দ্র স্বর্গের রাজা, এইসব পদ ভগবান দিতে চাইছে। কিন্তু ভক্ত বুঝতে পারে যে ভগবান আমাকে পরীক্ষা করছে, আমাকে ছকাচ্ছে এইসব অনিত্য জিনিস দিয়ে। না 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 প্রভু, আমি এইসব চাই না, কি চাও? আরে আপনি প্রতিদিন যেভাবে আমার কাছে বাজারে এসে থুড় কলা ছিনিয়ে নিতেন, জোর করে নিতেন, অর্ধেক টাকা দিতেন, আমি সেই প্রভু তোমার সেবা করতে চাই, তুমি সবসময় এরকম থুড় কলা আমার কাছ থেকে নিয়ে যাও। তাহলে দেখুন কিছুই চাইল না, কিন্তু ভগবান তাকে বললেন কলা বেচা শ্রীধর, প্রথমে তাকে বলছিলেন যে তোমার সমস্ত যে ধন সম্পদ তুমি লুকিয়ে রেখেছ, বেটা এখন ভিখারির মতো থাকছো না, আমি সব জগতে জানিয়ে দিব। দেখুন ভিখারির মতো তুমি থাকছ, কিন্তু তোমার কাছে যে ধন সম্পদ আছে সেটা আমি কেউ জানে না, আমি জানি, সবাইকে জানিয়ে দিব। সেটা কি জানেন? প্রেম ভক্তি, ভগবানের সেবা। এই যে মহাপ্রভুকে সেবা করত থুড় কলা দিয়ে, আর সে মহাপ্রভুকে পেল, সব দর্শন করতে পারলো, তো এটাই সর্বশ্রেষ্ঠ। ভগবানকে যদি কেউ পায় তার সব কিছু পাওয়া হয়ে যায়। তো বলি মহারাজ আত্মনিবেদন করে দিলেন, ভগবান পাদপদ্ম মাথায় লাগলো, আর পাতাল লোকে অধীশ্বর করে দিলেন। ভগবান বললেন, বলি তুমি তো সব দিয়ে দিলে, আমি এখন তোমার এই যে পাতালপুরে আমি তোমার দ্বারি হয়ে থাকব। কারণ ভগবান অনুরণিয়ান মহত মহিয়ান, সব থেকে বড় থেকে বড়, সব থেকে ছোট থেকে ছোট, দ্বারি হয়ে যাচ্ছে ভক্তের, চাকর হয়ে, গেটকিপার হয়ে, দারোয়ান হয়ে যাচ্ছে। কার কাছে ভগবান দারোয়ান হবেন? তার ভক্তের কাছে। তো এটা লোক বুঝতে পারে না, রে ভগবান দারোয়ান হয়ে গেল, কৃষ্ণ গিয়ে পা ধুচ্ছে, ও কি করে ভগবান হলো? যে সারথি হয়ে, রথে সারথি হয়ে আছে, কি করে ভগবান হলো? বুঝতে পারে না। হ্যাঁ, একটা গীতা পাঠক ব্রাহ্মণ মূর্খ, ও গীতা পড়ে পড়ে মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, প্রেম পুলক অশ্রু। মহাপ্রভু বলেন তুমি আসল গীতা পাঠক, কেন তুমি এত আনন্দ পাও কি করে গীতা পড়তে পড়তে? না, আমি যখন গীতা পড়ি তখন দেখি কৃষ্ণ রথে বসে আছেন, হ্যাঁ শ্যামল কৃষ্ণ রথে বসে আছেন অর্জুনের সারথি হয়ে, আর অর্জুন নির্দেশ করছে কৃষ্ণ এই রথ নিয়ে চলো, দুই সেনার মাঝখানে রাখো। তো আমি ওগুলো অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্বয়ং ভগবান সে কিনা অর্জুনের কথা নির্দেশ পালন করছে, নিয়ে চলো এই রথটা দুই সেনার মাঝখানে রাখো, আর সে চাকরের মতো যাচ্ছে। আবার দেখছি কৃষ্ণ গুরুর মতো উপদেশ দিচ্ছে, এসব শুনে আমি বিমোহিত হয়ে যাচ্ছি। আর সেই কৃষ্ণকে আমি গীতা যখন প্রতিটা পাতা নাড়ি, প্রতিটা পাতায় কৃষ্ণকে দেখি, তখন মহাপ্রভু বলেন তুমি আসল গীতা পাঠক, আমরা তো গীতা পড়ি, সব পাতায় কি কৃষ্ণকে দেখি? অনেক লোক বলে গীতা পড়া তো সাধারণ মানে প্রাইমারি, আমরা অনেক সময় বহু বক্তা তারা অনেক ভাগবতের রাসলীলা পড়ে শোনায় টাকা নেয়, কিন্তু গীতা যদি কেউ পড়ে ইস্কন ভক্তদের আমরা বলি গীতা পড়ো, কিন্তু অনেক লোকেরা বলে আরে গীতা প্রাইমারি জিনিস, কিন্তু মহাপ্রভু সেই দক্ষিণ ভারতের ব্রাহ্মণকে রঙ্গক্ষেত্রে রঙ্গনাথের কাছে সেই ব্রাহ্মণ গীতা পড়ে ক্রন্দন করছে, আর বলেন তুমি আসল গীতা পাঠক, কেন না গীতা পড়ে পড়ে সমস্ত পাতায় কৃষ্ণকে দর্শন করছে। তাহলে কে আসল? আমরা গীতা পড়ছি, ভাগবত বক্তৃতা দিচ্ছি, রাসলীলার বক্তৃতা দিচ্ছি, নিজেই মদ্য মাংস ত্যাগ করতে পারিনি, হ্যাঁ ইন্দ্রিয় সুখ আসক্তি ত্যাগ করতে পারিনি, টাকা যে আমাকে 1,00,000 টাকা দিতে হবে 7 দিনে ভাগবত পড়বো, পাঠক বক্তা হ্যাঁ ভাগবত ব্যবসা, এটা মহাপ্রভুর শিক্ষা নয়। তো সেজন্য কৃষ্ণকে আমরা যে দান করে প্রতিটা কথায় হ্যাঁ কৃষ্ণকে যিনি দান করবেন, তো সেজন্য ঠিক আছে গীতা ভাগবত মানে সম্পূর্ণ কৃষ্ণ সেখানে রয়েছেন, তাই তার প্রেম অশ্রু পুলক কম্প সেই ব্রাহ্মণের হচ্ছিল। সেজন্য আমরা মূর্খ হতে পারি, কিন্তু যদি গীতা পড়ে জানি গীতা স্বয়ং কৃষ্ণ, ভাগবত স্বয়ং ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা আছে, সেটা পরম পবিত্র, তাই আমি প্রতিদিন শুনে পবিত্র হব। সেই জন্য আমাদেরকে এইভাবে এখানে প্রভুপাদ বলছেন যে ভগবানের কথা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই ভগবানের সম্বন্ধীয় কথা ভগবান থেকে কোনো পার্থক্য নেই। সেই জন্য অর্জুন বললেন তুমি হচ্ছ পরম পবিত্র, তাই আমরা পবিত্র হওয়ার জন্য এই ভগবানের কথা শুনছি। তাহলে শুনলে কি হবে? এখানে বললেন সমস্ত ভোগ বাসনা, যে ভোগের দ্বারা আমরা এই জড়জগতে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র কবু রাজা কবু প্রজা কবু সুখী কবু দুঃখী 84 লক্ষ জুনিতে, কখনো গাছপালা শরীরে, কখনো কীট পতঙ্গ শরীরে, কখনো এরকম পশু পাখি শরীরে, এইরকম যে 84 লক্ষ জীব শরীরে ঘুরছি দেহ, এখানে মনুষ্য দেহে 4 লক্ষ দেহ সেখানে আমরা ঘুরছি, গরিব ধনী রাজা প্রজা ভিকারী ও অন্ধ খুড়া নানা রূপ এইসব হয়ে ঘুরি বেড়াচ্ছে। তো সেজন্য আমাদেরকে বলছেন এই কি হচ্ছে ভোগ বাসনা, হ্যাঁ ত্যাগ হয়ে যাবে, হ্যাঁ জড়জাগতিক ভোগ বাসনার জন্যই এইসব হচ্ছে, হ্যাঁ কখনো মহিলা কখনো পুরুষ, কখনো ধনী কখনো গরিব, কখনো শিক্ষিত কখনো অশিক্ষিত, কখনো রাজা কখনো প্রজা। আগে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় মুখ্যমন্ত্রী রাজা, আর এখন নেই, কখনো রাজা প্রজা হয়ে গেছে, কেউ খুঁজেও না এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে, মনে হয় কেউ নামও বেরোয় না, মনমোহন সিং রাজা ছিলেন কেউ এখন তার কথাও বলে না, আজ হয়তো এখন কেউ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমরা দেখছি মোদি প্রধানমন্ত্রী, আজ আছে কাল থাকবে না, এগুলি সব অনিত্য জিনিস, এগুলির প্রতি আসক্ত হবেন না। তো সেজন্য ভগবানের কথা শুনে পবিত্র হন, কিসে আসক্ত হবেন? ভগবানের কথার প্রতি, নামের প্রতি, প্রসাদের প্রতি, সাধুসঙ্গ করার প্রতি, ভগবানের ভক্তদের দর্শনের প্রতি, নিজের বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে কৃষ্ণের কথা বিগ্রহ এইসব, এখানে কত সুন্দর আমাদের অসীম না অচিন্ত্য প্রভু, খুব সুন্দর সিংহাসন দেখছি, খুব ভালো লাগছে, এটা হচ্ছে গৃহস্থ আশ্রম, হ্যাঁ সবাই আশ্রমবাসী, ব্রহ্মচারী সন্ন্যাসী তারাও আশ্রমবাসী, গৃহস্থরাও আশ্রমবাসী, উদ্দেশ্য একই কি ভগবানের সেবা করব। ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহ ত্যাগ করলো ভগবানের সেবা করলো না, কেমন আজকাল অনেক স্বামীজি নামে সাধু সন্ন্যাসী লাল কাপড় পরে ঘুরে বেড়ায় কিন্তু ভগবানকে বাদ দিয়ে, আশ্রমে মুরগির পোলট্রি, তাহলে কি হবে? হ্যাঁ, আশ্রমে যদি মুরগির পোলট্রি, মেন গেটে যাবেন দুর্গন্ধ, মন্দিরে যাচ্ছেন কৃষ্ণ নেই। হ্যাঁ, তো সেইখানে আমাদেরকে বুঝতে হবে যে সাধু সন্ন্যাসী হলাম, কৃষ্ণ নেই, ভগবান নেই, ওই দরিদ্র নারায়ণ সেবা। তো এগুলি মূর্খ গৃহত্যাগ করে, প্রতারণা করা। তো সেজন্য গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আপনি যেখানে থাকুন না কেন, আমরা যদি ভগবানের বাদ দেই তাহলে সেই সন্ন্যাসীরা ভাওতাবাজি, প্রতারক, সেই সাধু প্রতারক। সাধুর বেশ ধারণ করেছে, কৃষ্ণ নাম করে না, প্রসাদ খায় না, কি করছে না, গঞ্জা টানছে, হ্যাঁ সিগারেট পাচ্ছে, আর তাস পিটাচ্ছে, অবৈধ সঙ্গ করছে, সে সাধু নয়, সে প্রতারক। হ্যাঁ, তো সেজন্য কোন বাড়িতে আছে কিন্তু সে প্রতিদিন ছেলে মেয়ে তার আদর্শ পুত্র উৎপন্ন করছে, আবার সেখানে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে, সে সাধু, সে ভক্ত। সেজন্য চৈতন্য চরিতামৃতে বলা আছে, হ্যাঁ, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। জাতিকুলের কোনো বিচার নেই। দেখুন, হনুমান পশু, সে ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত। হ্যাঁ, হনুমান ভগবানের শুদ্ধ ভক্ত। হনুমানের একটু আনন্দ হয়েছে, চাইছে আনন্দ করতে, সীতামাতার কাছে গিয়েছে। হ্যাঁ, সীতামাতাকে জিজ্ঞাসা করছে, মাতা আপনি যে সিন্দুর এই আলতা লাগান কেন, আমার একটু জানার ইচ্ছা হয়েছে। ও, তোমার জানার ইচ্ছা আছে, বলছে এটা আমি দিলে রামচন্দ্র খুব সন্তুষ্ট হন। কোথায় নাকি, সেখানে অনেক সিন্দুর নিয়েছে আর গিয়ে মাথায় ঢালেছে। হনুমানের মাথা কপাল থেকে লাল, তখন দিয়ে নাচছে, যাতে রামচন্দ্র খুশি হয়। মানে খুব সরল হনুমান, পশু কুলে, আর রামচন্দ্র এসে দেখছে। যখন রামচন্দ্র বুঝতে পেরেছেন যে হনুমান, হ্যাঁ, এটা আমাকে সন্তুষ্ট করার জন্য করছে। এরকমই ভগবানের ভক্ত তারা বুঝতে পারে। হনুমান একবার আকাশ মার্গে যাচ্ছেন, যেতে পশু, কিন্তু সে যাচ্ছে রামের নাম করতে করতে, শ্রীরাম জয় রাম জয় রাম, এরকম করে করে যাচ্ছে, জয় শ্রীরাম করতে করতে যাচ্ছে, হঠাৎ করে কানে আসছে রাম রাম রাম, নিচে থেকে কেউ যেন বলছে। হঠাৎ করে নেমেছে, দেখছে বিরাট রাজপুরী প্যালেস, কোথা থেকে রাম নাম আসছে। তোর ঘুরে ঘুরে দেখছে মন্দির, দেখছে না মন্দিরে তো কেউ নেই, দেখছে বড় প্যালেস ঘর আছে, বেডরুমে নেই, কোথায় দেখছে, দেখছে একটা বাথরুম মধ্যে রাম রাম। তখন হনুমান রেগে গেছে, যে বেটা আমার প্রভু পরম পবিত্র, তার নাম পরম পবিত্র, আর এই বাথরুম ল্যাট্রিনে বসে ও রাম রাম করছে, এই অপবিত্র জায়গাতে বসে। হনুমান খুব রেগে গেছে। তো প্রভু ভক্ত কেমন দেখুন, হ্যাঁ রেগে গেছে। তো সেখানে বসে দাঁড়িয়ে আছে, দুটো হাত তুলে একদম, এটা বের হলে ওকে আজকে মজা দেখাবো, অপবিত্র জায়গায় প্রভুর নাম করছে। তো সঙ্গে সঙ্গে সে রাম 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 করে বের হয়েছে, তার দুই গালে থাপ্পড় মেরেছে হনুমান। বেটা তুই এরকম করছিস, অপবিত্র জায়গায় প্রভুর নাম করছিস, জানিস না এটা পবিত্র নাম। বলছে প্রভু আমার কোনো সময় নেই, এক সাধু বলল যে ভগবানের নাম করতে হয়, মনুষ্য জীবনকে যদি সার্থক করতে হয়, তুমি গৃহস্থ আশ্রমবাসী না, সবটা আশ্রম মতো করতে হয়, ভগবানের নাম না করলে ওটা আশ্রম কি করে হলো, তো বাড়িতে আশ্রম করো, ভগবানের নাম তো অন্তত করো। তো আমি তখন বললাম আমার টাইম নেই, আমি বড় ব্যবসায়ী আমার টাইম নেই। তখন উনি বললেন তাহলে তোমার টাইম নেই, বাথরুমে তো টাইম আছে, সেখানে তো আর কোনো কাজকর্ম নেই, কেবল শৌচালয়ে যাবে, তুমি মুখে তো কেবল হরে কৃষ্ণ করবে, রাম রাম করবে। বলে হ্যাঁ তাহলে তো খুব ভালো, তখন ওই ভিতরে বসে আমি এই জন্য করছিলাম, আমার কি দোষ আছে। তখন সঙ্গে সঙ্গে হনুমান বল না এসব করবে না। তখন আবার রাম রাম করে উড়ে উড়ে অযোধ্যায় গিয়ে পৌঁছে গেছে। তো সেখানে গিয়ে দেখছে রামচন্দ্র গালে দুই গালে হাত দিয়ে বসে আছেন, মাথাটা নিচু করে। তখন হনুমান দেখছে প্রভুর দুঃখ, জিজ্ঞাসা করছে প্রভু আপনার মনে এত দুঃখ, কে আপনাকে দুঃখ দিল, আপনি বলুন আমি তাকে সাজা দিব কিছু। তখন বলছে তুমি তাকে সাজা দিবে, বলছে হ্যাঁ তুমি জানতে চাইছো, বলছে হ্যাঁ, বলছে কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন, বলছে তুমি, বলে আমি আপনাকে দুঃখ দিলাম। তার গালটা যেই খুলেছে, হাত দুটি খুলেছেন, দেখছে দুই দিকে থাপড়, হনুমানের হাতের থাপড় দিতাম, যে তুমি আমার এই গালে মেরেছ। বুঝি কি করে আমি মারলাম? বলে কেন, আমার নাম থেকে আমি অভিন্ন, কোনো পার্থক্য নেই। আমার নাম সেই ব্যবসায়ী করছিল বাথরুমে বসে, আর তুমি তাকে প্রহার করলে। আমি নামের মধ্যে ছিলাম, তাই নাম না আমি অভিন্নতম, নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তখন হনুমান খুব লজ্জিত হয়েছে, তো ক্ষমা চাইছে। তো এইভাবে ভগবান তার নাম পবিত্র, তিনি পবিত্র, নামের মধ্যে পার্থক্য নেই। তো যেন তিনি পশুকুলেও ভগবানের নাম কোথায় হচ্ছে শুনছেন, কে করছে আমার প্রভুর নাম। তো যেন ভগবানের নাম যেখানে হচ্ছে আমাদের সেখানে দৌড়া উচিত, যাওয়া উচিত। হ্যাঁ, তো সেজন্য ভক্ত মুখে, ভক্তের দ্বারা আদিষ্ট হয়ে যারা ভগবানের নাম করছে, হ্যাঁ, এবং ভগবানের ভক্তদের কাছে আমাদের ভগবানের নাম শোনা উচিত, ব্যবসায়ীদের কাছ থেকে নয়। হ্যাঁ, যারা টাকা নিয়ে ভগবানের নাম করছে তাদের থেকে শুনতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে পদ্মপুরাণে, কেন ভগবানের নাম পবিত্র হলেও সেখানে, যেমন একটা দুধ আছে পাত্রে, সেখানে সাপ দিয়ে মুখ দিয়ে দিল, সেটা আপনারা খাবেন? সে দুধটা খাবেন, কিন্তু দুধ তুষ্টি পুষ্টি বিধায়ক, ভগবানের নাম পবিত্র। কোন পাত্র থেকে নিচ্ছি? এসব ব্যবসায়ী, কীর্তনিয়া, ভাগবত বক্তা, টাকা না হলে তারা কীর্তন করবে না। হ্যাঁ, তারা ব্যবসা করছে, অন্য ব্যবসা করুন, ভগবানের নাম বিক্রি করা উচিত না। আমার 10,000 টাকা লাগবে, একদিন 2 ঘন্টা কীর্তন করব, এরকম সব ব্যবসায়ী। এটা মহাপ্রভু স্বীকার করেননি, ব্যবসায়ী ভাগবত বক্তা তাদের মুখ দেখতে নিষেধ করেছেন, তাদের শোনা তো দূরের কথা। তো সেজন্য আমাদের বক্তা কীর্তনিয়াদের, ব্যবসায়ী লোকেদের কাছ থেকে শোনা উচিত না। অনেক আসবে বড় বড় কীর্তনিয়া, কোথায় বলছে আমার এত টাকা দিয়ে দিয়েছেন, টাকা দেয়নি কীর্তন গাইবে না, বলছে বলছে টাকা আগে ফেলুন তারপরে কীর্তন, আর বলছে আমি বড় প্রচারক, ভালো গায়ক, নাম বলবো না। তো সেরকম সবাই দৌড়ায় তার কাছে শোনার জন্য, এসব মূর্খামি। হ্যাঁ, তো সেজন্য আমি অনুরোধ করব যে আমাদের প্রকৃত যে পুণ্য ভগবানের নাম, ভক্ত সঙ্গে করা, ভক্ত সঙ্গে প্রসাদ সেবা করা, ভক্ত সঙ্গে গীতা ভাগবত শ্রবণ করা, ভক্ত সঙ্গে নৃত্য করা, যদি কিছু নৃত্য করতে চান, কীর্তন করতে চান, প্রসাদ বিতরণ করতে চান, তাহলে এইভাবে ভগবানকে কেন্দ্র করে সব কিছু করার চেষ্টা করুন, যার ফলে আমাদের হৃদয়ের সমস্ত বাসনা চলে যাবে। এই জন্য প্রভুবাবু বলছেন ভগবান তার কথা, তার নাম অভিন্ন, তাৎপর্যের মধ্যে বলছেন। সেজন্য নিরপরাধে যদি আমরা ভগবানের নাম করি তাহলে প্রেম ভক্তি লাভ করা যাবে। হ্যাঁ, সে প্রেম মানে হচ্ছে কৃষ্ণকে সুখ দেওয়ার সুযোগ পাবেন, কৃষ্ণ সেবা করার মাধ্যমে কৃষ্ণ সুখী হন। যেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করলেই সেটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আমার চোখ, কান, জিহ্বা, পা, যত ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করুন, তাহলে ভগবান খুশি হবেন। ভক্তি আমাম অভিজানাতি, তখন আপনি ভগবানকে বুঝতে পারবেন। ভক্তিবশ মাধব, ভগবান আপনার সেবার দ্বারাই বশীভূত হবেন, অন্য কোনো কারণে না। দেখুন, দ্রৌপদী মাতা কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে বধ করলেন শিশুপালকে, আবার সুদর্শন চক্রটা যখন ঘুরিয়ে এসেছিল, একটু হাত কেটে গেল, এত স্পিড ছিল, রেগে গেছিল সুদর্শন। আর দ্রৌপদী মাতা তার রাজসিংহাসনে বসেছিল, সেখান থেকে দৌড়ে গিয়ে তার নিজের শাড়ি, দামি শাড়ি, কোনো বিচার করলো না, ছিঁড়ে কৃষ্ণের হাতে একটু বেঁধে, এই যে একটু সেবা করেছিল। আর যখন সেই রাজসভা, অসৎ সভা, যেখানে রাজসভার মধ্যে একটা নারীকে বস্ত্রহরণ করছিল দুঃশাসন, তো সেই সভাকে বলা হয় অসৎ সভা, যেন নারীদের অপমান করতে নেই, সেটাকে বলা হয় অসতয়া, অসৎ সভা। সেজন্য কত সবাই, বড় বড় লোকেরা কত হত হয়ে গেল সব। তো সেইরকম নারীদের অপমান করাটা খুব খারাপ, এই জন্য সমাজে যুদ্ধ লাগে। কারণ কি, নারীদের তারা সতীত্ব নষ্ট করা উচিত না, তাদের অপমান করা উচিত না, এবং তারা নিজেরা সৎ হওয়া উচিত। সেজন্য জীব হত্যা, পশু হত্যা, গো হত্যা, এইসবের দ্বারা আমরা এই জগতে যুদ্ধ, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই সমস্ত আসে, অশান্তির কারণ এগুলি। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আর দ্রৌপদী মাতা কে কি করছিল, বস্ত্রহরণ করছিল, তাই একদম কুরুবংশ সর্বনাশ হয়ে গেল। আর সেখানে দ্রৌপদী মাতা ভগবানের একটু সেবা করেছিলেন, তাই তা কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ আমি ভেবেছিলাম আমার স্বামী রক্ষাকর্তা, সবাই তারা রাখবে, 5 জন স্বামী, এখানে যখন রাজসভায় সব রাজারা ছিল, গুরুজনেরা ছিল, এরা রক্ষা করবে, কিন্তু দেখছি এরা কেউ রক্ষা করবে, আমি নিজে ভেবেছিলাম আমি নিজে রক্ষা করতে পারি, কিন্তু আমিও রক্ষাকর্তা নয়। দুই হাত তুলে এই দেহ তোমার, লজ্জা যদি নিবারণ করতে চাও তুমি করো। তাই সে একটু সেবা করেছিল এবং এই প্রার্থনার দ্বারা ভগবান স্বয়ং দ্বারকায় ছিলেন, তিনি যে অনেক দূরে থাকেন আবার কাছে আছেন। কেন বললেন পরমাত্মা রূপে হৃদয়ে আছেন, সেই হৃদয় থেকে প্রকটিত হয়ে সেখানে শত কোটি বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করলেন। দুঃশাসন একদম পড়েই গেল, অচেতন হয়ে গেল, টানতে 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 এত কাপড় দ্রৌপদী মাতার শরীর থেকে বেরোচ্ছে, কে দিল? স্বয়ং ভগবান। তাই একটু সেবা করুন, ভগবান শতগুণে তার ঋণ শোধ করতে চেষ্টা করেন, যেটা তার প্রমাণ। সেজন্য এই সেবারূপক পুণ্য সঞ্চয় করলে হৃদয়ের সব খারাপ জিনিস চলে যায়। তো সেজন্য আমি অনুরোধ করব, আপনারা চেষ্টা করুন, ভগবানের সেবাতে নিজেকে ব্রতী করুন, সংকল্প করুন, তাহলে জীবনে আনন্দ লাভ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমদ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। এখন কেবল যশোমতী নন্দন হবে, আত্মানন্দ প্রভু কোথায়? আত্মানন্দ প্রভু যশোমতী নন্দন গাও, যেহেতু ভোগ লেগে গেছে, টাইম হয়েছে।